গতদিন আমরা এই শ্রী মহান গ্রন্থের যে রাষ্ট্রীয় যজ্ঞ এবং মহারাজ যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞ সুসম্পন্ন হয়ে গিয়েছে, সমস্ত রাজন্যবর্গ বিদায় গ্রহণ করলেন। তৎপশ্চাৎ সেই ভগবান সর্বেশ্বর কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকা প্রদেশে প্রস্থান করলেন। এবারে দেখতে দেখতে কৌরবগণ তারা সকলেই একে অপরে চলে গেল, কিন্তু সকলের আজ্ঞানুক্রমে সেখানে সেই দুরাত্মা শকুনি এবং দুর্যোধন তারা উভয়ে কিছুদিনের জন্য সেখানে থাকতে থাকলো। আর সমস্ত ঋষিবৃন্দ প্রায়শই সকলে চলে গেলেন, কেবল বাকি রইলেন ভগবান বেদব্যাস আর তার শিষ্যমণ্ডল। তা তারা সকলে একত্রিত হয়ে যাওয়ার জন্য ধর্মরাজ যুধিষ্ঠিরের নিকটে এলেন। বেদব্যাস বলছেন, হে রাজন, ভগবানের ইচ্ছায় কৃষ্ণের ইচ্ছায় তোমার এই যজ্ঞ নির্বিঘ্নে হয়েছে, এটা সকলের দ্বারা সম্ভব নয়। তুমি যে এই সুমহান যজ্ঞ করেছ, বাস্তবিক তুমি, তোমার এই যে কর্ম তা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমরা সকলেই খুশি এবং আমাদেরও এই যজ্ঞে অনেক সম্মান এবং আপ্যায়ন তোমার দ্বারা হয়েছে, আমরা সকলেই অতীব খুশি। তা আমরা এখন যেতে চাই। যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে পিতামহ বেদব্যাস, আপনি যেতে চাইছেন, আমি আপনাকে কি করে বলতে পারি? আপনাদের মতন মহান ব্যক্তিদের আগমনের আকাঙ্ক্ষা ভগবান পর্যন্ত করে থাকেন, আর আমি কোন মুখে আপনাকে যাওয়ার অনুমতি দিই? এ তো আপনি অনুমতিই চাইছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে তো আপনারা ত্রিকালদর্শী মহাপুরুষ, আপনারা তো কখনো গৃহীর ঘরে বেশিক্ষণ থাকেন না, এই যজ্ঞ উপলক্ষে আপনারা কৃপা করেছিলেন, তা আমাকে দেবর্ষিপাদ নারদ তিনি বলেছিলেন, হে রাজন, তোমার এই রাজ্যে যে ঘন ঘন উল্কাপাত হচ্ছে জানো কি জন্য হচ্ছে? এই পৃথিবীতে দুষ্টের যতক্ষণ পর্যন্ত নাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অশুভ অমঙ্গলকর উল্কা বা তারাদিপাত হচ্ছে, এইগুলো অশুভ। তা হে মহাত্মন, হে পিতামহ, সম্বন্ধে পিতামহ বেদব্যাস ভগবান, তা আপনি তো দেখলেন বা আমরা সকলেই দেখলাম সেই দুরাত্মা কেদিরাজ শিশুপালের মৃত্যু হয়েছে, তাহলে এখন বোধ হয় আর উল্কাপাত আদি হবে না? ঈষৎ হেসে তিনি ভবিষ্যৎবাণী করলেন, বলছেন, হে রাজন, এখন তো কিছু হয়নি, এই শিশুপালের মতন অনেক অনেক দুষ্ট রাজন্যবর্গ যারা এই পৃথিবীতে পৃথিবীর ভার স্বরূপ হয়ে আছে, তারা যতক্ষণ পর্যন্ত বিনষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অমঙ্গল থামবে না। আর তুমি জেনে রেখো, এই অমঙ্গল তোমার কারণেই, তোমরা যখন পঞ্চ ভাই যখন ক্রোধিত হবে তখন এই দুষ্টগণের সমূলে বিনাশ হবে। সে সময় এখনো অনেক দেরি, 13 বৎসর, মানে সেই সময় এসে গেছে, 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতেবাস, এই 13 বৎসর। হে রাজন, 13 বৎসর পরে, অত ভেঙে বললেন না, বললেন 13 বৎসর পরে তোমাদের দ্বারাই এই পৃথিবীতে যে সমস্ত দুর্মত দুষ্ট রাজন্যবর্গ আছেন তাদের তোমাদের দ্বারাই বিনাশ সাধন হবে। তারপরে যে এই যে অমঙ্গলকর যে সমস্ত অশুভ লক্ষণ প্রদর্শিত হচ্ছে তা তখনই শেষ হবে, এই তোমাকে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম বলে সমস্ত ঋষিবৃন্দ তারা কৈলাস পর্বতের দিকে, যেখানে ভগবান মহাদেব থাকেন সেই মহাদেবের ধামে দিকে রওনা হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির এই ভবিষ্যৎবাণী শুনিয়ে চিন্তা করছেন যে আহা, আমার দ্বারা এই সমস্ত রাজন্যবর্গ বিনষ্ট হবে। সমস্ত ভ্রাতাদের ডেকে তিনি বিলাপ করছেন আর বলছেন, আজ থেকে আমি কাউকে কোনো দুঃখ দিয়ে কথা বলবো না, কাউকে কষ্ট দেব না, সকলকে সম্মান করব। হে ভ্রাতগণ, যদি আমার দ্বারা কিছু ভুল হয় তাহলে তোমরা আমাকে নিঃসন্দেহে বলবে, নিঃসংকোচে বলবে। আমাদের দ্বারাই এমন যুদ্ধ হবে, ভগবান বেদব্যাস বলেছেন তার কথা তো ফেরবদল হবে না, তিনি ত্রিকালজ্ঞ মহামুনি। এটি অপরদিকে কি হলো, এই দুষ্ট শকুনি এবং দুর্যোধন সকলেই চলে গেছে, এই দুষ্ট দুটো কেবল রয়ে গেছে। তারা তাদের বৈভব, তাদের পরাক্রম, তাদের ধনাগার এবং সমস্ত রাজন্যবর্গ তাদের যেভাবে সম্মান করেছে তাই দেখে এই দুর্যোধন আর মামা শকুনি তারা অন্তর থেকে মানে ভেতর থেকে যেন জ্বলে যাচ্ছে তাদের সব। একবার তারা সেই যে অলৌকিক সভা তৈরি করেছিলেন ময়দানব, সেই সভাতে প্রবেশ করে চতুর্দিকে দেখছেন, এই দুষ্টদ্বয় অনেকদিন ছিলেন, তারা প্রায়শই তাদের সেই ইন্দ্রপ্রস্থে বিভিন্ন স্থানে ভ্রমণ করে দেখতেন, উপরে উপরে হাসতেন, আর ভেতর থেকে তাদের সমস্ত পার্ট পুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এইভাবে এই দুষ্টদ্বয় তারা যেই যে মায়ামহল, সেই যে অলৌকিক সভা, তার ভেতরে প্রবেশ করল। সেখানে সব স্ফটিকমণি রাখা রয়েছে, তার ঔজ্জ্বল্যতা এত সুন্দর, এত মানে তার উজ্জ্বলতা যে দেখলে সেখানে মতিভ্রম হয়। তা সেই মতিভ্রম তাদের হলো, তারা দুজন এদিক সেদিক ভ্রমণ করছে, আর দুর্যোধন সেই যে মায়া দ্বারা রচিত যে মহল যে সভা তা পরিদর্শন করছেন ঘুরে ঘুরে। আর যখন পরিদর্শন করছেন তখন দেখা যাচ্ছে কি যে কোথাও জল মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক সেখানে জল নয়, সে করছে কি তার ধুতি ধীরে ধীরে গুটিয়ে, যেমন জল জলের উপর দিয়ে লোকে পার হয়, এখন কেউ যদি ডাঙা দিয়ে যেতে যেতে পাগুলো আস্তে আস্তে বিন্যস্ত করে আর ধুতিটা উঁচু করে ধরে রাখে তাহলে সকলে হাসবে, সকলে হাসছে, বলছে কি হলো, সকলে উপহাস করছে। আবার কোথাও গিয়ে দেখছে কি যে সেখানে স্থল মানে ডাঙা দেখা যাচ্ছে কিন্তু সেটা জলে পরিপূর্ণিত। কিছু দাসীরা সেখান থেকে হেঁটে যাচ্ছিল, তারা বলল, হে যুবরাজ আপনি আগে যাবেন না, আগে কিন্তু জল। তারা সবসময় চলে অভ্যাস কিনা, অভ্যস্ত। তা বলছে দেখো এই ইন্দ্রপ্রস্থের দাসীগুলো পর্যন্ত আমার সঙ্গে তারা উপহাস করে, আমাকে ব্যঙ্গ করে, আচ্ছা দেখি। এবার যখনই যেতে গিয়েছে সেই জলের মধ্যে পড়ে গেছে, জলে যখন পড়েছে সেখানে সঙ্গে সঙ্গে মহারাজ যুধিষ্ঠির তার দাসেদের আজ্ঞা করলেন, সঙ্গে সঙ্গে নূতন বস্ত্র এসে গেল। কিন্তু সেখানে ভীমসেনের সঙ্গে তো তার সবসময় যুদ্ধ প্রায় লেগে রয়েছে মনে মনে, ভীমসেন তো একেবারে অট্টহাসি হাসলেন, সেই সঙ্গে অর্জুন নকুল সহদেব দ্রৌপদী সকলেই হাসল, এবারে তার সম্মানে লেগেছে। সে তার এত হিংসা হলো, সে হিংসার অনলে মানে জ্বলে পুড়ে ছাই হতে থাকে। আর সেখান থেকে তিনি সকলের তাদের পরাভব, তাদের বিক্রম, তাদের ঐশ্বর্য, সমস্ত রাজন্যবর্গ তাদের প্রতি যে ভাব মানে স্বীকার করেছিল, তারা মানে সেই সমস্ত দেখে একেবারে হিংসার আগুন দৈনন্দিন বর্ধিত হতে থাকে। আর শুধু তাই নয়, যে সমস্ত মহারথী রাজন্যবর্গ ছিল তারা পর্যন্ত মানে যুধিষ্ঠির মহারাজ যেমন আজ্ঞা করেছেন, দাসবত মানে দাসের ন্যায় সেই ক্রিয়া মানে সেই কর্মাদি সুসম্পন্ন করেছিল, তাদের এমন প্রভাব। এবারে দেখতে দেখতে তারা তো চলে আসলো সেখান থেকে বিদায় নিয়ে, কিন্তু অন্তরটা তাদের জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যেমন অনেক লোককে দেখলে বোঝা যায় যে খুব সুন্দর, তো চেহারাটা খুব ভালো, কিন্তু ভেতর থেকে রোগে তার শরীরটাই একেবারে বেকার হয়ে আছে। দুর্যোধনের সেই প্রকার দৈনন্দিন কান্তিক ক্ষয় হতে থাকলো, শরীর খারাপ হয়ে গেল ঈর্ষায়। যারা অপরকে দেখে ঈর্ষাপরায়ণ হয়ে যায় তারা কখনোই সুখে থাকতে পারে না। এবারে একদিন তার মামা শকুনি জিজ্ঞাসা করছে, দুর্যোধন তুমি বলো তো এই তোমাকে এত দুর্বল কেন দেখা যাচ্ছে, এত দুর্বল কেন? তো বলছেন, দেখো হে মাতুল, হে মামাশ্রী, আমি তাদের বৈভব, তাদের পরাক্রম দেখে এবং সমস্ত রাজন্যবর্গ তাদের এমনভাবে কর দিয়েছে যে আমি তো জ্যেষ্ঠ হিসাবে সেই কর নিতাম, মানে সংগ্রহ করতাম যুধিষ্ঠিরের আজ্ঞায়। কিন্তু সেখানে এমন এমন মণি মাণিক্য রত্নাদি যার নাম কোনোদিন আমি শুনিনি, সেই সমস্ত রত্ন পর্যন্ত আমার এই হাতে করে আমি তাদের সেই মানে কোষাগারে রেখেছি, অর্থ সম্পদ যেখানে রাখা থাক। তা আমার ভেতরটা কেমন হচ্ছে তুমি বুঝতে পারছো না? তুমি আমার মামা, মানে দুই শয়তান এক জায়গায় জুটেছে তো। তুমি আমার মামা, তুমি আমার ভাব বুঝতে পারছো না? এখন আমি এক স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি প্রাণ ত্যাগ করব, এই শরীরটাকেই ছেড়ে দেব। সে সত্য সত্য মামা শকুনি তার হাত দুটো ধরে বলছে, দেখো তুমি এমন করো না, তোমার এমন করা উচিত নয়। বলছে, না না, আমি তো কেবলমাত্র মানে খেয়ে দেয়ে বেঁচে আছি, মানে শুধু আমি আহার করি আর নিদ্রা যাই, আমি তো একজন সাধারণ রাজা, তাদের সামনে তো আমি কিছুই নই। আমাকে যদি তুমি জীবিত দেখতে চাও তাহলে এক কাজ করো, হয় ওই পাণ্ডবগণকে আমি যাতে মেরে ফেলতে পারি তার সুন্দর ব্যবস্থা, আর তা না হয় আমার মৃত্যু, তুমি কোনটা চাও? তা শকুনি বলছেন, হে দুর্যোধন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে আছে, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব আর রাজা দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, তারা এত বড় যোদ্ধা যে দেবতারাও তাদের সঙ্গে যুদ্ধে পারবে কিনা তা বলা যায় না, দেবতারা পর্যন্ত পরাজিত হয়ে যাবে। আর এই সব মহারথীরা শ্রেষ্ঠ ধনুর্ধর, অস্ত্রবিদ্যায় কুশল এবং উত্তম যোদ্ধা, তাদের সঙ্গে তোমার যে এই সৈন্য সামন্ত তারা তাদের কাছে মানে পোকা মাকড়ের মতন। বলছেন, তাহলে আমাকে মরতেই হবে? বলছেন, না, আমি পাশা খেলতে খুব ভালো পারি এবং তার সঠতা করে এমনভাবে চুরি করবে পাশা খেলতে, জুয়া খেলতে গিয়ে, যে কারো বাপের শক্তি নেই যে শকুনির চালকে ধরে, কেবলমাত্র বিদুর আর এদিকে পিতামহ ভীষ্মদেব তার চালাকি জানত। তা দেখো, সেই যুধিষ্ঠির জুয়া খেলতে মানে পাশা খেলতে খুব ভালোবাসে, কিন্তু সে খেলতে পারে না, পারদর্শিতা তার মধ্যে নেই, পারঙ্গত নয়। তুমি এক কাজ করো, তুমি তোমার পিতার কাছে গিয়ে বলো যে তাদের সঙ্গে সেই পাশা খেলো, আর তোমার পরিবর্তে আমি চালটা চালবো। আর যে ওই পাশার গুটি সে যে কিভাবে তৈরি সে আবার আরেক লীলা, সেও পরে বলবেন। বলছেন ঠিক আছে তাই হোক, কিন্তু আমি আমার পিতার কাছে আমি গিয়ে বলতে পারবো না, আপনি গিয়ে বলুন, মামাকে বলছি। মামা গিয়ে বললেন, দণ্ডবাদ প্রণাম জানালেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। তা বলছেন যে কি ব্যাপার? তা বলছেন আপনি একজন রাজা, আপনি আপনার পুত্রের খবরই রাখেন না, সে তো একেবারে ক্ষীণ হয়ে এসেছে, দুর্বল হয়ে গেছে। কেন? তা বললেন যে তাদের বৈভব, তাদের পরাক্রম, তাদের কোষাগার, ধনাগার, অস্ত্রাগার, সমস্ত পৃথিবীর রাজন্যবর্গ তাদের দাসের মতো সেবা করেছে, তারা বিভিন্ন উপঢৌকন প্রদান করেছে, সেই সব দেখে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। এর মধ্যে সেখানে দুর্যোধন আস, দুর্যোধনের কথা শেষ হলে ধৃতরাষ্ট্রের সামনেই শকুনি আবার বলছে, দুর্যোধন সেই রাজলক্ষ্মী পাওয়ার উপায় আমি তোমাকে বলছি। আবার ওই কথাটা পুনরাবৃত্তি করছে যে আমি পাশা খেলায় পৃথিবীতে সবার থেকে দক্ষ, শুধু পৃথিবীতে নয় ত্রিলোকের মধ্যে আমি দক্ষ, কোনো দেবতাগণ পর্যন্ত আমার সেই মানে ষড়যন্ত্রিত যে মানে ষড়যন্ত্রণাপূর্বক যে পাশার চাল আমি চালি তা দেবতারা পর্যন্ত ধরতে পারে না। অতএব তুমি তোমার পিতাকে বোঝাও, সামনাসামনি কথা হচ্ছে, যে তোমার পরিবর্তে আমি চাল চালবো, আর যুধিষ্ঠির ওই পাশা ভালো খেলতে পারে না। শকুনির কথা শেষ হলে তিনি বললেন যে হে পিত, আপনি মামা শকুনি আমার মাতুল যেমন বলছে আপনি তেমনই করুন। বলছেন না না, এই পাশা খেলা জুয়া খেলা অত ভালো নয়, এই অন্ধের বুদ্ধি কখনো তো একটু কাজ করে কিন্তু আবার মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। যারা দুষ্ট, যারা নিজের মানে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, ওদের বুদ্ধি বেশিক্ষণ স্থায়ী থাকে না, নিমিষে নিমিষে পরিবর্তন হয়। এই লোকেও আমরা যদি লক্ষ্য করি, যারা স্বার্থপর লোক, স্বার্থবাদী, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, দেখবেন তাদের কথার কিন্তু কিচ্ছু দাম নেই, তারা মুহূর্তের মধ্যে কথাকে পরিবর্তন করে দেয়। সেই অন্ধ ধৃতরাষ্ট্র ঠিক তদ্বৎ, তা সে তখন বুদ্ধিটা একটু ভালো আছে। বলছেন ঠিক আছে, আমি আমার মন্ত্রী বিদুরের সঙ্গে আলোচনা করি, তিনি কি বলেন। দুর্যোধন বললেন হে পিত, এই বিদুরকে কথা জানালে সে অবশ্যই বাধা দেবে, কারণ সে আমাদের কখনো ভালো চায় না। তাহলে আমি অবশ্যই এখন প্রাণ ত্যাগ করব, আমি এখনই মরব। আর সে জানে যে মহাত্মা বিদুর কখনো বাজে কথা বলবে না। বললেন ঠিক আছে, তুমি যখন মরেই যাবে, তুমি আমার অতি প্রিয় পুত্র, তা আমি তার ব্যবস্থা নিচ্ছি। তাও অন্ধ ধৃতরাষ্ট্র ভেতরে ভেতরে গোপনে খবর পাঠালেন বিদুরকে। তা বিদুর সব বুঝেই গেলেন, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা অল্পেতেই সব বুঝে যায়। যেমন অন্ন হয়, তা অন্ন সব অন্নগুলোকে টিপে টিপে দেখতে হয় না, একটা দুটো অন্ন হাত দিলেই বোঝা যাবে যে অন্ন হয়েছে কিনা। তা বিদুর ওই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়বস্তু বুঝে গেলেন, আর বলছেন হে মহারাজ, এবার কলিযুগ বা কলহযুগ আরম্ভ হতে যাচ্ছে, পরিষ্কার বললেন একদম। বলছেন বিনাশের শিকড় বিকশিত হচ্ছে, আপনি আপনার এই দুষ্ট পুত্রের আজ্ঞাতে আপনি এমন গরহিত কর্ম করবেন না। এই জুয়া খেলা মানে অতীব নিন্দনীয়, কোনো পণ্ডিত কোনো সভ্য ব্যক্তি তারা জুয়া খেলতে চায় না, আপনি এমন করবেন না। আপনি চান আপনার পুত্রদের মধ্যে, আপনার ভ্রাতুষ্পুত্রগণের মধ্যে ভয়ঙ্কর সমর হোক, মানে যুদ্ধ হোক, তাকে আপনি চান? না না, আপনি এমন কাজ করবেন না। দুর্যোধনকে একান্তে ডেকে বিদুর তাকে নীতি নিপুণ জ্ঞান প্রদান করলেন, বললেন, দেখো আমি তোমাদের বাস্তবিক হিতৈষী। হে দুর্যোধন, তুমি যদি মনে করো যে তুমি সত্য সত্যই তাদের সঙ্গে জুয়া খেলবে, এ তোমার উচিত নয়। তুমি জানো না, একে অপরের মধ্যে যখন হিংসার অনল জ্বলে উঠবে তখন আর সামলানো যাবে না, তখন যুদ্ধ অনিবার্য হবে। আর তুমি জেনে দেখো, যখনই যুদ্ধ হবে তখনই তোমাদের পরাজিত তো হতেই হবে, তোমরা সবংশে ধ্বংস হয়ে যাবে, এ আমি তোমাকে বলে দিলাম। এবারে সে তো অনেক ক্রোধিত হলো, ক্রোধিত হলে হয়ে বলছে যে আপনি আমাদের কখনোই মঙ্গল চান না। বিদুর কাকা, আপনি যা কিছুই করেন না কেন, ওই পাণ্ডবগণের জন্য আমি আপনার কোনো পরামর্শই শুনতে রাজি নই। আবার অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গেল, একা পেয়ে বলছেন যে যুধিষ্ঠিরের কাছে নীপ, চিত্রক এবং কৌকুর, কারস্কার এবং লৌহজঙ্গ প্রমুখ প্রমুখ রাজন্যবর্গ যারা মহাযোদ্ধা, তারা পর্যন্ত সেই যুধিষ্ঠিরের আজ্ঞাকে দাসের মতো মেনে তাদের সেবা কার্য করেছে। তাদের সেই সমস্ত দেখে আমার ভেতরটা জ্বলছিল, আমি তো তাদের সেখানে ছিলাম, মনে হচ্ছিল আমি তাদের দাসই হব। অত বড় বড় রাজা, তারা যদি দাসের ন্যায় তার সেবা করে থাকে, আমি তো কিছুই নই। আর তাদের সমস্ত হীরা মণি মাণিক্য রাশিকৃত হয়েছে, সকলে তো কর দিতে এসেছিল, আর তার যে কত, মানে সে যে পরিমাণটা কত, তার সীমা কখনো মানে সংখ্যা করা যায় না, গণনা করা যায় না। আর রত্নাদি উপহার গ্রহণ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম, সব মণি মাণিক্য নিতে নিতে আমি ক্লান্ত হয়ে খানিকক্ষণের জন্য বিশ্রাম করছিলাম। সে সময় দেখলাম অন্যান্য রাজন্যবর্গ তারা একইভাবে মানে সারিবদ্ধ পঙ্ক্তিভাবে তারা দাঁড়িয়ে আছে, তারা সেই রাজাকে কর দেবে। আর আমি যে সমস্ত নিজের হাতে যে সমস্ত মণি মাণিক্য আদি নিয়ে তার কোষাগারে রেখেছি, তা মানে আমি কোনোদিন সেসবের নামগন্ধ কোনোদিন শুনিনি, এমন এমন মণিরত্নাদ। এবং ময়দানব বিন্দু সরোবর থেকে অনেক রত্ন নিয়ে আসলেন, স্ফটিক পাথর বসিয়ে তার চতুর্দিকে সব শোভা বর্ধন করেছিলেন। আর আমাকে এত বড় অসম্মান, আমি জলে পড়ে গেলে তাই দেখে ভীম তো একেবারে মানে অট্টহাসি হাসল, সেই সঙ্গে তার ভ্রাতাগণ, আর সেই সঙ্গে সেই দ্রৌপদী, সেও হাসল। তুমি আমার পিতা হয়ে আমার মনোবেদনা বুঝতে পারছ না, আমি তাদের সমূলে বিনাশ চাই, এটাই আমার অভিপ্রায়। তাদের সম্পত্তি দেখে হতভম্ব হয়ে গেছি এবং রত্ন চিনি না, যে সমস্ত রত্ন তাও আমাকে দেখতে হয়েছে তাদের সেই কোষাগারে। আমাদের এখানে তো কিছুই নেই, আমাদের কোষাগারে তাদের তুলনায় শূন্য, কিচ্ছু নেই। তা আমি কোনো প্রকারেই তাদের সেই সমস্ত বৈভব সহ্য করতে পারছি না। সমুদ্রের ধারের জঙ্গলে বসবাসকারী বৈরাম, পারদ, আবির এবং কিতব জাতির মানুষরা যারা বর্ষার জলে চাষবাস করে এবং যারা মানে গাভী আদি পালন করে থাকে, তারা পর্যন্ত রাজদ্বারের বাইরে ভিড় করতে থাকলো এবং তারা মানে বিভিন্ন উপঢৌকর নিয়ে আসল, কিন্তু তারা অন্তর্জ জাতি বলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেননি যজ্ঞ চলা কাল মানে চলাকালীন, পরে ঢুকতে দেবেন। এবং যে সমস্ত রাজন্যবর্গ উপঢৌকন আনতে বিলম্বে যারা এসেছিল, সেখানে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, না আপনাদের এই সমস্ত উপঢৌকন আমরা গ্রহণ করব না। তাহলে কত ঐশ্বর্য! হে পিত, আমি সেই সমস্ত দেখে আমি মানে ঠিক নই, আমার শরীর মন সব দিক থেকেই আমি ভেঙে পড়েছি। চীন, শক, ঔড্র, জঙ্গলি বর্বর, হুন, পাহাড়ি নীপ এবং অনুপ দেশের রাজারা পর্যন্ত ভেতরে যখন না আসতে পারলেন, তারা নিচু জাত, তারা বাইরেই দাঁড়িয়ে থাকলেন যে যজ্ঞ সমাপ্তি হলে আমাদের তো ঢুকতে দেবেন, আমরা সেই যজ্ঞমণ্ডপ, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং মহা তেজস্বী ত্রিকালজ্ঞ মুনি ঋষিবৃন্দকে তো আমরা দর্শন করতে পারবো, যজ্ঞ চলাকালীন তাদের প্রবেশ নিষেধ শাস্ত্রবিধি অনুযায়ী। তারপরে তাদের যে কি মানে প্রভাব কি বৈভব তার আর বলার কথা নয়। হে পিত, অর্জুন শ্রীকৃষ্ণের আত্মা আর শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মা এতে কোনো সন্দেহ নেই। সেই শ্রীকৃষ্ণ সে স্বর্গাদি থেকে নরকে থাকতে মানে থাকলেও থাকবে অর্জুনের জন্য, আর এই অর্জুন কৃষ্ণের জন্য প্রাণ পর্যন্ত নিছাবর করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। তাদের সেই সমস্ত হাবভাব দেখে আমার ভেতরটা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর সেই শ্রীকৃষ্ণ তাদের মানে 10,000 হাতি, তারপরে বিশাল বিশাল দামি দামি সব মানে চীনদেশীয় ঘোড়া, সেই সমস্ত দেখে আরও যে কত কত উপঢৌকন তা সংখ্যা করা যায় না। আর যে সমস্ত তপস্বী মুনিবৃন্দ ছিলেন তাদের স্বর্ণপাত্রে করে ভোজন করিয়েছেন এবং দ্রৌপদী স্বয়ং মানে নিজে সব আহারের খোঁজ খবর নিতেন। কোনো গরিব কোনো দুস্থ তারা অনাহারিত নেই। তাদের সেই সমস্ত দেখে আমি আর ঠিক থাকতে পারছি না। তা আপনি যদি সেই জুয়া খেলার মানে সেই পাশা ক্রীড়া করার জন্য যদি আপনি কোনো ব্যবস্থা না করেন তাহলে এই আমি মরতে গেলাম। আর আপনি জেনে রাখুন, শুধু আপনি যেটাকে অধর্ম মনে করছেন এ অধর্ম নয়। শত্রুকে শক্তি দিয়ে যদি না পারা যায় তাহলে কৌশল অবলম্বন করে বুদ্ধি দ্বারা যদি তাকে পরাজিত করা যায় সেটাও যুদ্ধ। তা আমরা সেই দূতক ক্রীড়া করতে চাই এবং আমি দূতক ক্রীড়া যদি আপনি না করতে দেন, তার ব্যবস্থা না করেন, এই আমি মরলাম। এবারে সে পুত্র স্নেহে পুত্রের মায়ায় মোহিত হয়ে তখন কি করলেন, সমস্ত ব্যক্তিদের তিনি আদেশ দিলেন, যারা সেই সমস্ত কর্মাদি করেন, বললেন যাও তোমরা একটি সুন্দর স্থান নিরূপণ করো এবং তাতে দ্রুত ক্রীড়া যে যে ব্যবস্থা থাকা উচিত তার ব্যবস্থা করো, সমস্ত রাজন্যবর্গ যেখানে বসবেন তার উত্তম উত্তম ব্যবস্থা করো। এবারে বিদুর তখন চিন্তা করছে যে ক্ষত্রিয় ধ্বংসের মহাভয়ঙ্কর সময় এবার এসে উঠেছে। এবারে সেখানে তরুণ স্ফটিক নামের একটি সভাগার তৈরি করলেন, অতি সুন্দর, এবং তার দরজাই ছিল 100 এবং চতুর্দিকে 100 স্তম্ভ সুবর্ণ ও বৈদুর্য মণ্ডিত মানে এক অতি অপূর্ব দরজাও ছিল সেখানে, যেটা মুখ্য দ্বার, এইভাবে তৈরি করা হল। হে জনমেজয়, সেই অন্ধ ধৃতরাষ্ট্র তখন প্রধানমন্ত্রী বিদুরকে ডেকে বললেন, বিদুর তুমি ইন্দ্রপ্রস্থে যাও আর যুধিষ্ঠিরকে এই দূত ক্রীড়ায় আমন্ত্রণ জানাও। তখনও বিদুর বলছেন যে হে রাজন, আপনি একবার একটু চিন্তা করে দেখুন, এই যে পাশা খেলা এই যে জুয়া এ কিন্তু ভয়ঙ্কর এক সমর হয়ে উঠবে, এক ভয়ঙ্কর যুদ্ধ হয়ে উঠবে। আপনি জানেন না যে এর পরিণাম কত ভয়ঙ্কর হবে, এর পরিণাম এত ভয়ঙ্কর হবে যে আপনার সমস্ত শতপুত্রই ধ্বংস হবে। তা বলছেন যাক, তুমি অনেক ধর্মজ্ঞান আমাকে দিয়েছ, এখন আমি যা বলি তাই করো, তুমি আমার নির্দেশ অনুযায়ী কাজ করো, তুমি বেশি চিন্তা ভাবনা আর করো না, যা হওয়ার তা হবে। দেখুন দুষ্টদের বুদ্ধি কেমন, বলছেন যা হওয়ার তা হবে, আবার তাও এরকম বলছেন না, বলছেন দৈবের যেমন ইচ্ছা ঠিক তেমনই হচ্ছে, এটা ভালোই হবে, যাও তুমি আমার আদেশকে পালন করো। যথাসময় তিনি সেখানে অর্থাৎ ইন্দ্রপ্রস্থে পৌঁছালেন। মহারাজ যুধিষ্ঠির বিদুর কাকাকে তো মানে নিজের পিতার ন্যায় সম্বোধন করেন, সম্মান করেন, ঠিক তাই করলেন। তারপরে বিশ্রামাদি করার পরে সেই দূত ক্রীড়ার কথা শ্রবণ করালেন আর বলছেন, সেই তোমার ধৃতরাষ্ট্রের সংবাদ আপনি শ্রবণ করুন হে ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি বলেছেন যে আমার মনে হয় ধৃতরাষ্ট্র বলেছেন যে সেই দূত ক্রীড়া তোমাকে এবং তোমাদের সকল ভাইকে আমন্ত্রণ জানিয়েছে। তখন সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন যে বিদুর কাকা, এই যে পাশা খেলা এই যে দূত ক্রীড়া এ মঙ্গলকারী নয়, এ কেবল ঝগড়া বিবাদের মূল, কোনো সৎ ব্যক্তি এই খেলা পছন্দ করে না। আপনি বলুন করে কি, প্রশ্ন করলেন। তখন তিনি বলছেন যে এতে আমারও মত নেই, কিন্তু সে আমার কথা শুনলে তো, হে ধর্মরাজ, আমি খুব ভালোভাবেই জানি যে এই পাশা খেলার সমস্ত অনর্থের জড় মূল। আমি তাকে অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না। আমি তার মন্ত্রী, তার আজ্ঞা পালন করার জন্য আপনাকে এই খবর দিতে আসলাম। এইভাবে সমস্ত সব কিছু বললেন। আর এদিকে সেই যে পাশাগার, পাশা খেলা যেখানে হবে অতি সুন্দরভাবে তৈরি হয়েছে সে কথাও বললেন। এবারে ধর্মরাজ বিদুরকে এই সমস্ত কথা বললেন যে এটা তো উচিত নয়, এখন কি করা যাবে। তিনি খবরও পাঠিয়েছেন, তাই তারা সকলে একত্রিত হয়ে এবং দেবী দ্রৌপদীকে সঙ্গে নিয়ে তারা তাদের রাজধানীতে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি হস্তিনাপুরে পৌঁছে মহাত্মা যুধিষ্ঠির, ভীষ্ম, মহাত্মা যুধিষ্ঠির এবং তার ভ্রাতাগণ কি করলেন, যেখানে সমস্ত মহাত্মাগণ মানে তার গুরুজনেরা ছিলেন, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য এবং আরও আরও যারা যেখানে সকলে ছিলেন তাদের সেখানে গেলেন। যারা গুরুজন তাদের সকলকে দণ্ডবাদ প্রণাম করলেন। তারপরে ধৃতরাষ্ট্রকে অন্তপুরে গিয়ে দণ্ডবাদ প্রণাম করলেন। করার পরে যেখানে সেই যে জুয়া খেলার সকলে সেখানে ছিলেন, সেখানে যখন পৌঁছালেন সমস্ত রাজন্যবর্গকে বলছেন যে আপনাদের এই যে পাশা খেলার জন্য যে এত সহর্ষ আনন্দ কেন, এ তো কোনো ভালো ব্যক্তিরা এই কাজ করে না, আপনারা এমন কেন করলেন, এ তো অনর্থই হবে, আমিও বুঝতে পারছি। তা সকলে বললেন না না, এ তো পূর্বকাল থেকেই চলে আসছে। এবারে তাদের বসতে হলো, তারা পাঁচ ভাই বসলেন। তারপর মাতাল, এই মাতুল, ওই মাতালি এক প্রকার মাতুল শকুনি প্রস্তাব দিলেন, ধর্মরাজ এই সভা আপনার প্রতীক্ষা করছে, এবারে পাশা খেলাটা শুরু করুন। সে বেঁকে বেঁকে বলছে, সে তো চলেও আবার সে খোঁড়ার মতন, সে আমাদের বাংলা ভাষায় বলে কানা খোঁড়া কুঁজো এক গর্তে নিয়ে বুঝো। তো এই মামা শকুনিও কিন্তু এই খোঁড়াই ছিল, খুঁড়ি খুঁড়ি চলত। তা বলছেন এবার পাশা খেলা যাক। হে রাজন, জুয়া খেলা তো ছলনা আর পাপের মূল, এতে ক্ষত্রিয় উচিত বীরত্ব প্রদর্শনের অবকাশও নেই এবং এর কোনো নির্দিষ্ট নীতিও নেই, মানে একেবারে অধার্মিকভাবেও এই সমস্ত ক্রীড়াদি খেলাধুলা হয়ে থাকে। যেমন বলরামের সঙ্গে হয়েছিল, সেখানেও অধার্মিকভাবেই হচ্ছিল। আকাশবাণী হলো, বলছেন হে বলদেব, এই সমস্ত যে দ্রুত ক্রীড়া তা তোমারই জয়ী হয়েছে, কিন্তু এরা তোমাকে জোর করে এমন বলছে। দেখুন সেখানে আকাশবাণী হলো, দেখতে দেখতে বলরাম দিলেন একেবারে ঠিক করে। অন্যান্য সকলে পলায়ন করলো যা ভাগবতে রয়েছে। আর যা হোক, তা জগতের জগতের কোনো সৎ ব্যক্তি পাশা খেলার কপটতাপূর্বক আচরণের প্রশংসা করেন না, অথচ এই কপট ক্রিয়া, এই যে পাশা খেলা, এই কপটতাপূর্বকই হয়ে থাকে, ইত্যাদি সব কথা হচ্ছে। শকুনি বলছেন, যুধিষ্ঠির দেখুন, বলবান এবং অস্ত্রকুশল ব্যক্তি দুর্বল এবং শস্ত্রহীনদের পরাজিত করে, তা সেই সব কাজেই এই রূপ ধূর্ততা আছে। যে পাশা খেলতে চতুর, খেলাতে চতুর, সে যদি কৌশলে অপটুকে হারিয়ে দেয় তাহলে তাকে ধূর্ত বলা কেন হবে। আর যুধিষ্ঠির বললেন, বেশ এবারে বলুন, এখানে যারা একত্রিত হয়েছেন তাদের মধ্যে কার সঙ্গে আমাকে খেলতে হবে এবং পান ধরবে কে। তখন যুধিষ্ঠির বলছেন, যুধিষ্ঠির যখন এই কথা বললেন তখন দুষ্ট দুর্যোধন সে বলছে, পান ধরবো আমি, মানে জুয়াতে কত কি লাগাবো সেটা আমার ব্যাপার, কিন্তু আমার পরিবর্তে পাশার চালটা চালবে আমার এই মামা শকুন। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি তো এমনিই সরল, স্বাভাবিক ধর্মাত্মা, সাক্ষাৎ ধর্মরাজ। তিনি বললেন ঠিক আছে, তাই হোক। এবারে জুয়া খেলা শুরু হলো। ধৃতরাষ্ট্রের সঙ্গে বহু রাজা এসে সভায় আসন গ্রহণ করলেন। সেখানে ভীষ্মদেব রয়েছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য এবং বিদুরও। যদিও তারা মনে মনে খুবই দুঃখিত, যারা গুরুজন ব্যক্তি তারা সকলেই দুঃখিত। তা যুধিষ্ঠির বললেন, যে সাগরাবর্তে উৎপন্ন স্বর্ণের যত অলঙ্কার আছে, সাগর থেকে যে সমস্ত উৎপন্ন হয়েছিল, যে সমস্ত অলঙ্কার আদি আমার কাছে যা আছে, তার মধ্যে শ্রেষ্ঠ পরম সুন্দর এই মণিহার আমি পণ হিসাবে রাখছি। একটি সমুদ্র থেকে একটি মানে মণিহার ছিল, সেটিকে পণ হিসাবে রাখলেন। তার মধ্যে এবার আপনি বলুন, আপনি কি বাজি রাখবেন, আপনি এবার কি দিতে চান? দুজন দুজনকে তো মাল রাখবে। দুর্যোধন বলল, আমার কাছে বহু ধন রত্ন আছে, আমি তার নাম বলে অহংকার করতে চাই না, আপনি আগে এই দানটি জিতুন তো। এবারে বলছেন, আমি যা রাখবো রাখবো, আপনি তো এটা রেখেছেন, মানে ওর সমতুল্য আমাদের কিছু দিতে হবে, তা আপনি আগে এটা জিতুন, আপনি হারবেন না জিতবেন সেটা তো আগে দেখুন। এবারে পণ ধরার পর পাশা বিশেষজ্ঞ শকুনি মানে হাতে পাশাটি ঘষে বললেন, এই বাজি আমার, মানে এ আমি জিতে গেলাম বলে পাশাটা ফেলে দিল, আর সত্যি সত্যি তার জয় হল। যুধিষ্ঠির বললেন, শকুনি এ তোমার চালাকি, সে তো শয়তানি করে করেছে, ঠিক আছে, আমি এবার 1,18,000 মোহর ভর্তি এই থলিটা রাখলাম, অক্ষয় ধনভাণ্ডার এবং বহু স্বর্ণরাশি পণ আমি রাখছি। এবারে শকুনি বললাম, এগুলো আমি জিতে নিলাম বলে পাশা যখন ছাড়লো, সে সত্যি সত্যি শকুনি জিতে গেল। সে তো যুধিষ্ঠিরতে একবারও জেতেনি, একবারও জিততে পারেনি প্রথম থেকে শেষ পর্যন্ত। এবারে তখন বলছে যে, যুধিষ্ঠির বলছে, আমার কাছে তামা ও লোহার সিন্ধুকে পূর্ণ 400 কোষাগার আছে, মানে 400 শুধু ওই সিন্ধুকে ভরা, সব অলঙ্কার আদি ভরা, মণিমাণিক্য ভরা। বলছেন, এই একটিতে 5 দ্রোণ সোনা ভর্তি আছে, তাই আমি পণ রাখছি। শকুনি বলছেন, নাও এগুলোও আমি জিতে নিলাম বলে ছাড়লো সেই পাশ। এবারে দেখা গেল সত্যি সত্যি জিতে গেল। এইভাবে খেলা উত্তরোত্তর চলতে থাকলো। তখন বিদুর, সে তো বুঝতে পারছে যে অন্যায় হচ্ছে, তখন সেই বিদুর অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে যে, মরণাপন্ন রোগীর ঔষধ ভালো লাগে না, তা আমি আপনাকে যদি এখন শাস্ত্র কথা বলি আপনার কাছে তিক্ত মনে হবে, আর কানা আমারও একটু একটু ক্রোধ হচ্ছে। অন্ধ ধৃতরাষ্ট্র সে ভেতরে ভেতরে এত খুশি হচ্ছে, সে বিদুরকে জিজ্ঞাসা করছে, সে তো অন্ধ কানা দেখতে পায় না। তখন বিদুরকে বলছে, বিদুর কি হলো কি হলো, জিতেছে তো, ওরা জিততে পারছে না তো, সে কি উল্লাস, তার কি আনন্দ, কি হর্ষ। আর তবু আমি আপনাকে অনুরোধ করছি, আমার কথায় এখনো আপনি মন দিয়ে শুনুন, এই পাপী দুর্যোধন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে গর্ধবের মনে গাধার মতো চিৎকার করছিল, আমি তখনই একে মেরে ফেলতে বলেছিলাম, এ কুলের কলঙ্ক, আপনি এখনো এই গৃহে বসে আছেন, ভালো আছেন, আমি আপনাকে নীতির কথা জানাচ্ছি। মাতাল যখন মদ খেয়ে মদনমর্ত হয় তখন তার নিজের কোনো হুঁশ থাকে না, তখন সে নেশাগ্রস্ত অবস্থায় কখন জলে পড়ছে, কখনো ডাঙায় পড়ছে, কখনো মাটিতে পড়ছে, তার জ্ঞান থাকে না। দুর্যোধনও তেমনি জুয়ার নেশায় এত উন্মত্ত হয়ে উঠেছে যে সে বুঝতে পারছে না পাণ্ডবদের সঙ্গে কলহে বিবাদের ফলে তার কি ভীষণ মানে দুর্দশা হতে পারে। তা হে রাজন, অন্তত আপনি এখনো একটু সংযত হন, একজন ভোজবংশীয় রাজা পুরবাসীদের মঙ্গলের জন্য নিজ পুত্রকে পরিত্যাগ করেছিলেন, সংক্ষেপে বলছেন, আর ভোজবংশীয়রা দুরাত্মা কংসকে উগ্রসেন আদি সকলেই ত্যাগ করেছিল, তাকে নিজের পুত্র বলে মানতে কেউ স্বীকার করেনি, সে দুষ্ট ছিল, তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকে বধ করায় তারা শান্তি ফিরে পেয়েছে। হে রাজন, আপনি অর্জুনকে আদেশ দিন, সে পাপী দুর্যোধনকে এখনই শায়েস্তা করুন। এবারে একে একে শাস্তি দিলেই কুরুবংশের লোকেরা বহু বছর সুখে থাকবে। বলছেন, কাক অথবা গর্ধবের সমান দুর্যোধনকে পরিত্যাগ করে ময়ূর অথবা সিংহের ন্যায় পাণ্ডবদের আপনি আপনার পুত্ররূপে আপনার কাছে রাখুন, তাহলেই মঙ্গল। একে ত্যাগ করুন, এ কাক, এ দুষ্ট, একে ত্যাগ করুন, আপনি যদি পুত্রই চান তা আপনার ভ্রাতুষ্পুত্র এই পঞ্চ পাণ্ডবকে আপনার নিজ পুত্র হিসাবে গ্রহণ করুন, তাহলেই আপনি চিরশান্তি লাভ করবেন। তথাপি সে শুনছে না। এই পথটি, এই একটি পথ রয়েছে যাতে ভবিষ্যতে দুর্ভোগ না হয়। শাস্ত্রে স্পষ্ট ভাষায় লেখা আছে যে কুল রক্ষার জন্য একটি ব্যক্তিকে যদি কুল রক্ষা করতে হয় তাহলে একটি ব্যক্তিকে ত্যাগ করা যায়, গ্রাম রক্ষার জন্য একটি কুলকে ত্যাগ করা যায়, দেশ রক্ষার জন্য একটি গ্রামকে এবং আত্মরক্ষার জন্য দেশকে পরিত্যাগ করা উচিত। সর্বজ্ঞ মহর্ষি শুক্রাচার্য জম্ব দৈত্যকে পরিত্যাগের সময় ওষুধের একটি সুন্দর কাহিনী বলেছিলেন, আমি সেটাও আপনাকে শোনাচ্ছি। আপনি এখনো এই দূত ক্রীড়া থেকে এদের বঞ্চিত করুন, এই বাদ দিন। আপনি বলছেন, দেখুন হে রাজন, কোনো এক বনে অনেক পাখি থাকত এবং তারা সকলেই ডিম পারত, কিন্তু সেই ডিম্বগুলি, সেই ডিমগুলো ছিল সোনার। তাহলে অত পাখি, অনেক পাখি সেই বনে থাকে, তা সেই সে দেশের যে রাজা ছিল সেই সোনার ডিমগুলো সে পেত, কিন্তু সেই দুষ্ট রাজা সে কী করলো, মূর্খতাবশত, সে লোভীও ছিল মূর্খও ছিল, মানে সরাসরি ধৃতরাষ্ট্রকে মূর্খ, লোভী, অশাস্ত্রজ্ঞ ইত্যাদি না বলে একটা উপাখ্যান সংযোজন করলেন, কথাটা ঘুরিয়ে বলছেন। বলছেন সেই মূর্খ রাজা, সে তো লোভী ছিল, সে একদিন রাতের অন্ধকারে সব পাখিরা যখন বিশ্রাম নেয় তখন তাদেরকে সব বধ করলো, অনেক পাখিকে বধ করলো। বধ করে দেখে যে তাদের পেটের মধ্যেও সোনা নেই আর তাদের সেই কোনো সোনার কোনো ডিমই নেই। তাহলে কি হলো, অন্যান্য যে সমস্ত পক্ষীরা ছিল তারা মনে করলো এই রাজা তো মহাদুষ্ট, আমাদের হত্যা করবে, সে সমস্ত পক্ষী কুল সেখান থেকে একেবারে চিরতরে বিদায় নিল। এবার সে আর কিছু পায় না। তা আপনি যদি ইচ্ছা করতেন তাহলে এই পাণ্ডবদের থেকেই আপনি বহু অর্থাদি অতি অনায়াসে প্রাপ্ত হতে পারতেন, কিন্তু আপনি সেই দুষ্ট, সেই মূর্খ রাজার মতন পাখিদের, মানে এই পাণ্ডবদের হত্যা করতে চাইছেন, যাতে আপনি চিরতরের জন্য আপনার সমস্ত রাস্তা, সমস্ত দরজা একেবারে বন্ধ হয়ে যায়, এটাই আপনি চাইছেন, এ আপনার উচিত নয়। হে রাজর্ষি, ভরতের পবিত্র এই সন্তানগণ বাগানের মালি যেমন বাগানের গাছপালায় জলসেচন করে এবং মাঝে মাঝে প্রস্ফুটিত ফুল তুলে আনে, তেমনি আপনারাও পাণ্ডবদের স্নেহধারায় সিঞ্চন করে উপহারস্বরূপ তাদের কাছ থেকে মাঝে মাঝে কিছু কিছু, মানে বহু ধনাদি আপনারা নিতে পারেন, কিন্তু আপনি তাও করছেন না। আপনি বৃক্ষের মূলে আগুন লাগিয়ে তাকে ভস্ম করার মতো এইভাবে পাণ্ডবদের সর্বনাশ করতে চলেছেন। হে রাজন, এ আপনার বড়ই অন্যায়। আমি আপনাকে, মানে এদের জন্য আপনার সমস্ত পুত্রগণকেই সেই জমালোকে জমালয়ে চলে যেতে হবে, মানে তাদের মৃত্যুবরণ করতে হবে। এরা একত্রিত হয়ে রণভূমিতে অবতীর্ণ হলে দেবতাগণের সঙ্গে ইন্দ্রও এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে না। এই পাণ্ডবগণ যখন যুদ্ধ করার জন্য একত্রিত হবে তখন আপনি, দেবতারা পর্যন্ত তাদের সঙ্গে পারবে না, আর আপনার এই দুষ্ট দুরাত্মা দুর্যোধন তারা কি করবে, কিছু করতে পারবে না। অন্ধ ধৃতরাষ্ট্র দুষ্টে নাহি শুনে ধর্মের কথা, কিছুই শুনে না, মানে উপর থেকে শুনতে হয় তাই মানে মুখটা তুলে শুনছে। তখন বিদুর তো বুঝতে পারল, তখন বিদুর সেই সমস্ত সভাস্থলে কিছু সভ্য, মানে কিছু ভালো ব্যক্তিরাও তো ছিলেন রাজারা, তা বলছেন হে সভ্যবৃন্দ, এই পাশারূপী কপট জুয়া খেলা সকল কলহের মূল, জুয়াতে পরস্পরের ভালোবাসা বিনষ্ট হয়ে যায়, ভয়ের পরিবেশ সৃষ্টি হয়, দুর্যোধন এখন এই পথেই এগোচ্ছে, এই অপরাধের ফলে প্রতীক, শান্তনু, বাল্লিক এবং বংশীয়রা ভীষণ সংকটে পড়বে, উন্মত্ত বলদ যেমন নিজ শৃঙ্গের আঘাতে নিজেকেই আঘাত করে একে অপরকে, দুই বলদে তারা যখন যুদ্ধ করে, মারামারি যখন করে তখন কি হয়, অন্যের কিছু হয় না, তারা আপোষে যুদ্ধ করে একে অপরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। তা তেমনই দুর্যোধন উন্মাদ হয়ে নিজ রাজ্য থেকে মঙ্গল লক্ষ্মীকে বহিষ্কার করছে। আপনারা চিন্তা করে দেখুন, আপনারাও এখনো এই যে ভয়ঙ্কর যে সভা হচ্ছে তা আপনারা এখনো একে বন্ধ করুন, আপনাদের কাছে অনুরোধ। এবং প্রতীপ এবং শান্তনুর বংশধরগণ, আপনারা এই সভায় দুর্যোধন আদির ব্যঙ্গোক্তি ও কটুবাক্য সহ্য করুন, তবুও এই মূর্খের কথা অনুযায়ী জ্বলন্ত আগুনে ঝাঁপ দেবেন না। এ মূর্খ, এ তো মরবেই, সেই সঙ্গে আপনাদের সকলকে নিয়ে মরবে। হে রাজন্যবর্গ, আপনাদের কাছে আমি কর জুড়ে প্রার্থনা করছি, আপনারা এই পাহাড় নিবাসী শকুনির দূত কৌশলে অপরিচিত নন। আপনারা জানেন এ কপট দূত ক্রীড়া করে, এ অনেক ছল জানে, এখন অনেক হয়েছে, ও যে পথে এগোচ্ছে সেই পথেই বিদায় করুন। যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়েই তাকে বিদায় করা হোক, পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করার কথা চিন্তা করবেন না। দুর্যোধন বললেন, বিদুর, তোমার এত বড় সাহস, কি ব্যাপার? তুমি আমাদের সবসময় শত্রুদের প্রশংসা করে থাকো, তোমার জীবটা শতটুকরো কেন হয় না? আপনি মনে মনে আমাদের বিরোধী, আপনি আমাদের কাছে মানে থাকেন কেমন, মানে সাক্ষাৎ আপনাকে আমরা কাল সর্পের মতো নিজেদের কাছে রেখেছি, আপনি আমাদের মন্ত্রী হয়ে তাদের গুণগ্রাম কীর্তন করেন? আপনি আপনাকে আমি কোনো কাজেই হস্তক্ষেপ আর করতে দেব না। জ্বলন্ত অগ্নিতে আহুতি দিয়ে সরে যেতে হয়, তা না হলে ভস্মাবশেষও খুঁজে পাওয়া যায় না। তা আপনার মতো শত্রুপক্ষের লোককে কাছে রাখা ঠিক নয়, অতএব আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন, সরুন, আপনার কোনো প্রয়োজন নেই। তখনও বিদুর নির্লজ্জের মতন যাতে মঙ্গল হয় সেজন্য বলছেন, হে দুর্যোধন, ভালো মন্দ সবেতেই তুমি মিষ্ট বাক্য শুনতে চাও, যে ভালো মন্দ যা কিছুই হোক আমি তোমার পক্ষে বলি, এটাই তুমি চাও? আরে তাহলে তোমাকে নারীদের অথবা মূর্খেদের পরামর্শ নিতে হবে। নারী তাদের যথাযথ বলতে পারবে না, মূর্খেরা তারাও যথাযথ বলতে পারবে না, তাহলে তুমি তাদের পরামর্শ নাও। দেখো, মিষ্টি কথা বলা পাপী ব্যক্তিদের সংখ্যা কিছু কম নেই এই পৃথিবীতে। যারা দুষ্ট হয় না, তাদের দেখবেন বাক মানে কথাবার্তা অতি মিষ্ট হয়, তারা এমনভাবে লোককে বশীভূত করে আপনাকে ক্ষতি করবে যে কেউ বুঝতেই পারবে না। কিন্তু মানে এই রকম লোকের সংখ্যা অনেক কম, যারা অপ্রিয় অথচ হিতকারী কথা বলে বা শোনে। আর যারা মানে একনিষ্ঠ আছে, যাদের মধ্যে বল পরাক্রম সত্য আছে, তারা দেখবেন কখনো মানে কখনো তারা মিষ্টি স্বরে বলতে পারবে না, তাদের ভাষাই হবে কর্কশ। কিছু বললে মনে হবে এ মনে হয় আমাকে কর্কশ বাক্য বলছে। কিন্তু যারা ভালো ব্যক্তি, তারা যারা মানে সত্যকে আশ্রয় করে চলে, তাদের ভাষা কখনো মিষ্টি হয় না। আর যে ব্যক্তি নিজ প্রভুর প্রিয় অপ্রিয় খেয়াল না করে, ধর্মে অটল থাকে এবং অপ্রিয় হলেও হিতকারী কথা বলে, সেই রাজার প্রকৃত সহায়ক। আর দেখো, ক্রোধ হলো এক তীক্ষ্ণ জ্বালা, এটি সকল রোগের উৎস, কীর্তিনাশক ও বিপত্তিকারক। সৎ ব্যক্তিরাই একে দমন করতে পারে, সৎ মানে সাধু ব্যক্তিরাই তাকে সংযম নিয়মাদি দ্বারা তাকে দমন করতে সক্ষম, দুর্জনেরা পারে না। অতএব তুমি সেই এখনো দমন করো এবং শান্তি লাভ করো, তুমি তোমার ক্রোধকে সংযত করো। আমি সর্বদা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের ধন ও যশবৃদ্ধি কামনা করি, এখন তোমার যা ইচ্ছা তাই করো, আমি তোমাকে দূর থেকেই নমস্কার করি। এই বলে বিদুর একেবারে মৌন হয়ে গেলেন, আর কিছু বলতে পারলেন। তা যারা সৎ ব্যক্তি হবে তাদের মানে বাইরেটা ভীষণ কঠিন। যেমন আমাদের শ্রী জীব গোস্বামী পাদ সন্দর্ভের মধ্যে বলেছেন, তত্ত্ব সন্দর্ভ আদিতে, যে মানে সাধু কেমন, সাধু সে কিন্তু কঠিন। কঠিন বলতে কি, তার বাহ্যিক হাবভাবটা হয় কেমন, নারকেলের মতন। নারকেল যেমন কঠিন, প্রথমে একটি ছিলকা দ্বারা একেবারে কঠিন আবরণ রয়েছে, তা সেটার মধ্যেও যে প্রবেশ করতে পাচ্ছে, তার ভেতরে যখন প্রবেশ করছে তখন আরও শক্ত, মানে সেই মালা, সেটাকে ভেদ করা খুব কঠিন। কিন্তু যে সমস্ত সাধক সেই সাধুগুরু বৈষ্ণবকে যথাযথভাবে চিনতে পারবে, জানতে পারবে, তাদের বাহ্যিক তাড়ন ভৎসনাদি যারা সহ্য করতে পারবে, সহ্য করতে করতে যেমন নারকেলের সেই ছিলকাকে ভেদ করে ভেতরে যাওয়া কঠিন, তার থেকে আরও কঠিন হচ্ছে সেই মালাকে ভেদ করা। তার মালার ভেতরে ঢুকতে পারলেই সেখানে পাবে কি শ্বাস, অতি স্বাদিষ্ট এক ফল। তাহলে সেই সাধুগণের চিত্তটা এমন হয়। তাহলে যারা সৎ ব্যক্তি তারা বাহ্যিক দিকটা প্রচণ্ড ভয়ঙ্কর থাকে, কিন্তু ভেতরটা থাকে সেই নারকেলের মতন। এই হগাবগা পণ্ডিতের সিদ্ধান্ত নয়, আমাদের গৌড়ীয় আচার্য বর্জ্য শ্রীল জীব গোস্বামী পাদ এই কথা বলেছেন। এবারে দুর্যোধনকে সৎ উপদেশ দেওয়ার পরে তিনি একেবারে নিস্তেজ হয়ে মৌন হয়ে থাকলেন। তিনি জানতে পারলেন যে ভয়ঙ্কর এক সময় এসে উপস্থিত হচ্ছে। শকুনি এবার বলছে, যুধিষ্ঠির, এখনো পর্যন্ত আপনি বহু সম্পদ খুইয়েছেন হারিয়েছেন, আর যদি কিছু থাকে তাহলে পণ রাখুন। তখন যুধিষ্ঠির বললেন, শকুনি, আমার অজস্র ধন আছে, সেসব আমি জানি, আপনি জিজ্ঞাসা করার কি, আমার কি আছে না আছে, এখনো খেলা সমাপ্ত হয়েছে নাকি? এবারে তিনি বলছেন যে অযুত প্রযুত পদ্ম অর্বুদ খর্ব শঙ্খ নিখর্ব মহাপদ্ম কোটি মধ্যম এবং পরার্ধ, এছাড়াও এর থেকে অধিক ধন আমার কাছে আছে, আমি সমস্ত কিছু পণ হিসাবে রাখি, যত ধন আছে রাজ্যে। আর শকুনি পাশা ফেলে বললেন, এটাও আমার। এবার বলার সঙ্গে সঙ্গে বাবা জিতে গেছে। তখন যুধিষ্ঠির বললেন যে আমার রাজ্যে শুধু ব্রাহ্মণগণ বাদ এবং ব্রাহ্মণগণের সম্পত্তি ছেড়ে আমার নগর দেশ ভূমি প্রজা এবং তাদের যত ধন আমি আছে তাদের পণ হিসাবে রাখছি, শুধু ব্রাহ্মণগণের ধনকে ছেড়ে দিলেন আর সকলের ধন তিনি লাগিয়ে দিলেন। এবারে শকুনি আগের মতোই ছলনা করে পাশা ফেলে বলছেন, নাও এগুলোও আমার হয়ে গেল। এবার দেখতে দেখতে সেগুলোও জিতে গেল। যুধিষ্ঠির তখন বললেন, যার চোখ রক্তবর্ণ সিংহস্কন্ধ শ্যামবর্ণের মতো নবযুবক, সেই নকুলকে আমার প্রিয় ভাই নকুলকে আমি পণ হিসাবে রাখলাম। এবার শকুনি বললেন, আচ্ছা প্রিয় ভাই রাজকুমার নকুলও আমার হয়ে গেল। এবার দেখতে দেখতে পাশা যখন ফেললো সে নকুলও হেরে গেল, মানে নকুলকেও জয় করে নিল। যুধিষ্ঠির তখন বললেন, আমার ভাই সহদেব ধর্মের ব্যবস্থাপক এবং তাকে সকলেই পণ্ডিত বলে মনে করে এবং সে কখনোই পণ রাখার যোগ্য নয়, তবুও আমি তাকেই পণ হিসাবে রাখছি। তখন শকুনি আবার পাশা ঘুরিয়ে বলছেন, সহদেবকেও জিতে নিলাম, সত্যি সত্যি জিতে ফেল। এবারে যুধিষ্ঠির বললেন, আমার প্রতাপশালী বীর সংগ্রাম বিজয়ী ভাই অর্জুন পণ রাখার যোগ্য নয়, কিন্তু আমি তাকেও পণ রাখছি। শকুনি পুনরায় ছলনা করে পাশা ফেলে তার জয় ঘোষণা করলেন, জিতে গেলেন। এবারে যুধিষ্ঠির বললেন, আমার ভীমসেন আমার সেনাপতি অনুপম বলশালী, সিংহের ন্যায় স্কন্ধ গদাযুদ্ধে পারদর্শী, সর্বদা শত্রুদের সন্ত্রস্ত রাখে, তাকেও আমি পণ হিসাবে যোগ্য মনে করি না, তবুও এবার আমি তাকে পণ হিসাবে রাখলাম। শকুনি আবার পাশা ঘুরিয়ে বলছেন, এবারও আমি তাকে জয় করলাম, দেখতে দেখতে জয় ঘোষণা হলো, জিতে গেল, সব কপটতাভাবে করছে। এবারে তাহলে সকলেই চার ভাই চলে গেল, কেবল বাকি আছে যুধিষ্ঠির। তা যুধিষ্ঠির বললেন, আমি সর্বজ্যেষ্ঠ এবং সবার প্রিয় ভাই, আমি নিজেকে পণ হিসাবে রাখছি, যদি হেরে যাই তাহলে তোমাদের সেবা করব। শকুনি আবার পাশাকে ঘুরিয়ে আবার কপটতা করে সেটাকে ফেলেই বলছেন, যে দেখুন আমি জিতে গেছি, আপনাকেও, আপনি আমাদের দাস। পাঁচ ভাই হেরে গেলেন। এবারে শকুনি ধর্মরাজকে বলছে, রাজন, আপনি জুয়ায় নিজেকে হারিয়ে বড় অন্যায় করেছেন, কারণ অন্য ধন থাকতে নিজেকে হারানো অন্যায়, এখনো বাজি রাখার জন্য আপনার প্রিয়া দ্রৌপদী আছে, বাক দেখুন কেমন দুষ্ট কেমন শয়তান, আপনি তাকে পণ রেখে এবার বাজি জিতে নিন, যা কিছু আছে সব ফিরিয়ে দেবো, তাকে পণ রাখ। আর শকুনি জানে যে এ তো আমার বাপ মরা হাড়ের তৈরি এই পাশা, আমি যা বলবো তাই হবে। বললেন, তখন বলছে যে ঠিক আছে, এখন আপনি তাকে পণ হিসাবে সবকিছু নিয়ে নিতে পারেন। যুধিষ্ঠির বলল যে শকুনি, দ্রৌপদী সুশীতলা অনুকূলতা প্রিয়বাদিতা ইত্যাদি গুণে পরিপূর্ণ, তিনি সর্বশেষে নিদ্রা যান, সর্বাগ্রে আবার জেগে ওঠেন, সর্বকর্মের খেয়াল রাখেন। হ্যাঁ, আমি এখন সেই সর্বাঙ্গ সুন্দরী লাবণ্যময়ী দ্রৌপদীকে পণ হিসাবে রাখছি, যদিও এতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে, তথাপি আমি তাকে, সমস্ত সভা ক্ষুব্ধ হয়ে উঠল যখন এই কথা বলল। চতুর্দিকে যে সমস্ত মানে সভ্য রাজন্যবর্গ ছিল তাদের মধ্যে মানে শোকমগ্ন হয়ে গেলেন, সেখানে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য প্রমুখ মহাত্মাদের শরীর একেবারে ঘামে ভিজে উঠল, সকলে ঘর্মাক্ত কলেবর হয়ে গেল এবং সকলে বলছে হায় হায় হা হা, এ তো এখন ভয়ঙ্কর সময় এসে উপস্থিত হলো, এ তো যুদ্ধ অনিবার্য হবে, এ কি হচ্ছে, এ কেন হচ্ছে। এবার বিদুর মাথা হাত দিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছেন আর মাথা নিচু করে বসলেন। আর ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র, তার তো আর আনন্দের সীমা নেই, সে তো হর্ষোৎফুল্ল হয়ে উঠে জিজ্ঞাসা করছেন বিদুরকে। বিদুর তো মাথায় হাত দিয়ে বসে আছেন, কানা দেখতে পায় না, তাই বিদুরকে বলছে, বিদুর বিদুর সব ঠিক আছে তো, এখন কি হলো, তারপরে কি হলো, এখন কি হচ্ছে, বলো বলো, দ্রৌপদীকে জিতেছে তো, এমন দুষ্ট। সমস্ত গুরুজনেরা, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, মাতা গান্ধারী, মাতা গান্ধারী কিন্তু অতীব অমায়িক এবং তার মতো সতী নারী এই জগতে বিরল, সে সবসময় পাণ্ডবদের পক্ষ নিয়ে থাকে, তারা পর্যন্ত মানে একেবারে উদ্বিগ্ন চিত্তা হয়ে উঠল। সকলে হাহাকার করছে এবং তিনি বারবার জিজ্ঞাসা করছেন, আমার কি, আমরা কি জিতে গেছি, এই অন্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, আমরা কি কি জিতেছি, কেমন ভাব। আর দুঃশাসন, কর্ণ ইত্যাদি খল ব্যক্তিরা সব একেবারে হো হো করে হাসছে, অট্টহাসি হাসছে, সব জিতে গেছে, রাজ্য হেরে গেছে, কিছুই আর নেই, দ্রৌপদীকেও তখনও দানে লাগিয়েছে। এবারে কিন্তু সভাসদদের চোখ দিয়ে অশ্রু ধারা পড়ছিল, যারা সভ্য রাজন্যবর্গ ছিল তারা দুঃখে একেবারে মর্মাহত হলো। তারা চিন্তা করছে, ওহো, বিদুর ঠিকই বলেছিল, আমাদের এমন করা উচিত নয়, এই ক্রিয়া বড় ভয়ঙ্কর, এই ক্রীড়া কোনো সভ্য ব্যক্তিরা খেলে না, তা বিদুর ঠিক বলেছিল, এখন যে কি অনর্থ হবে তার তো কোনো ঠিক নেই, এখন নিজের সহধর্মিনীকে পর্যন্ত সেই পণ হিসাবে রাখছে। তারা সকলে মানে এমনকি যার যে সমস্ত সভ্য ব্যক্তিরা ছিল তারা রোদন পর্যন্ত করা আরম্ভ করলো। আর সেই দুরাত্মা, সেই শকুনি বিজয় উল্লাসে মর্ত হয়ে বলছেন, সেই পাশার চাল চেলে দ্রৌপদীকে জিতছেন আর বলছেন, নাও এই আমি তোমার দেবীকে জিতে ফেললাম, মানে উপহাসমূলক। দেখতে দেখতে সেই কপট দূতে তার পাশার গুটিগুলো ঠিক ঠিক পড়ল, এবার দ্রৌপদীও তাদের কাছে তাদের দাসী হয়ে গেল। এইভাবে মানে দূত ক্রীড়া মানে কপটতা অবলম্বন পূর্বক তারা সকলেই মানে একেবারে খুশি হলো আর এই পাণ্ডবগণকে একেবারে নিঃস্ব করে দিল। তারপরে কৌরব সভায় সেই দ্রৌপদীকে কিভাবে কেমনভাবে নির্যাতন বলেন বা যে অপমান বলেন, তা সেই সমস্ত বিষয় আমরা আগামী দিন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে শ্রবণ করব এবং আগামী দিন আমাদের মহাপ্রভুর কৃপায় সভা পর্ব সমাপ্ত হয়ে যাবে এবং আমরা বনপর্বের আস্বাদন তার পরের দিন থেকে করব। অধ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী লাল ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।